أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وعلى جميع الصالحين من عباد الله. أما بعد، أمرا أجنية আলোচনা করছিলাম এ পর্যন্ত। অযু কিভাবে করতে হয়, কি কি শর্তে করতে হয়, যে স্থানগুলোতে ধুতে হবে, মাসে করতে হবে, সেই স্থানগুলোর অংশগুলোর শর্তগুলো কি, আমরা পূর্বে এর আলোচনা করে এসেছি। আজকে আমরা আলোচনা করব যে অযু কোন কোন কাজের জন্য অপরিহার্য, অর্থাৎ কোন কোন কাজের জন্য অযু করার কারণ হয়, যাকে ইসলামী বিধানে বা আহকামে ইসলামীতে মুজেবাতে ওয়াদু বলা হয়। তাই মুজেবাতে ওয়াদুর মধ্যে কিছু বলার আগে আমরা এই অযুর যখন করতে হবে তার কয় রকম কথা থাকতে পারে, শর্ত থাকতে পারে। একবার অযু ইবাদতের জন্যে বা যে কাজ আমরা করতে যাচ্ছি আমল, সে আমলের সহি হওয়া না হওয়ার উপর বর্তায়, অর্থাৎ অযু তার জন্য শর্ত হিসেবে হিসেব করা হয়। যদি অযু করা হয় তাহলে সে আমল সঠিক হবে, যদি অযু না করা হয় তাহলে সঠিক হবে না। তাকে বলা হয় অযু আমল সঠিক হওয়ার জন্যে। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে যে আমল করব, সে আমল প্রথমে যেটা আমরা বলেছি অযু করব আমল সঠিক হওয়ার জন্যে, তার অর্থ হচ্ছে যদি অযু ছাড়া আমরা সে আমলকে আঞ্জাম দেই কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই, কিন্তু সে আমল গ্রহণযোগ্য হবে না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে অযু যেসব কাজের জন্য করব সে কাজ জায়েজ হওয়ার জন্য, মানে অর্থাৎ না করলে তার জন্য গুনাহ রয়েছে, না করা হারাম, তার জন্য অযু করতে হবে। তৃতীয়ত যে না, অযু না করলে চলে, কিন্তু অযু করব সে কাজের পরিপূর্ণতার খাতিরে, অর্থাৎ কাজ বিনা অনুমতিও করা যায় কিন্তু সওয়াব বেশি পাওয়া যাবে অযু করলে, এরকম কাজ। চতুর্থত, অযু না করে কোনো কাজ করা হয়তো উত্তম নয়, ভালো নয়, কিন্তু গুনাহ নেই, হারাম নেই, এরকম কাজ যাকে বলা হয় মাকরুহ, অর্থাৎ সে মাকরুহকে দূর করার জন্য আমরা অযু করব। আমি উদাহরণ একটা পর একটা উদাহরণ দিই। যে প্রথম কথা যেটা বলেছি যে কাজ সঠিক হওয়ার জন্য আমরা অযু করব, যেমন যে কোনো নামাজ, পাঞ্জেগানা হোক, মানে ওয়াজিব নামাজগুলা, মুস্তাহাব নামাজগুলা, শুধুমাত্র নামাজে মাইয়াত, নামাজে মাইয়াত ব্যতীত সকল নামাজের জন্য অযু করতে হয়। অথবা নামাজ শেষ হয়ে যাওয়ার পর কিছু কিছু সন্দেহের খাতিরে দেখা গেল তাশাহুদ পড়েছে কি না, সেজদা সাহু করেছি কি না, সেই কারণে যদি আমি নামাজ শেষ করে অযু না থেকে থাকে সাথে সাথে অযু করতে হবে, সেই ভুলে যাওয়া বা সন্দেহকৃত অংশকে পূরণ করার জন্য অযু করতে হবে। অথবা তাওয়াফ করার জন্য মক্কাতে হজ উমরার জন্য সেই তাওয়াফের জন্য অযু করতে হবে। এইসব বেলায় যদি অযু না করে আমরা এইসব কাজ করি সেই কাজ সঠিক বলে গণ্য হবে না। হাজার রাকাত নামাজ পড়ি বিনা অযুতে কোনো ফায়দা নেই, সেটাকে আমল হিসাব করা হবে না। তাই নামাজ এবং এরকম আমল সঠিক হওয়ার জন্য শর্ত হচ্ছে অযু করতে হবে। একে বলে আমল সঠিক হওয়ার শর্ত হিসাবে অযু করতে হবে। দ্বিতীয়ত, আমল সঠিক হওয়ার জন্য নয়, বরং এমন এক কাজ করতে যাচ্ছি যা অযু ছাড়া করা হারাম, অর্থাৎ হারাম থেকে বাঁচার জন্যে, গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে উজু করতে হবে। অর্থাৎ শর্ত হচ্ছে, অজুর শর্ত হচ্ছে জায়েজ করার জন্য কাজটাকে। যেমন উদাহরণস্বরূপ কোরআন পড়তে যাব, কোরআনের আয়াতে লেখাতে হাত দেয়া, অথবা আল্লাহ রাসুল আইমে মাসুমিনদের নামে হাত দেয়া, অথবা আল্লাহর গুণবাচক নাম সে নামগুলোতে হাত দেয়া, এসব হচ্ছে গিয়ে যদি বিনা অজুতে হাত দেয়া হয়, এখানে সঠিকের কোনো প্রশ্ন নেই, হাত দেয়া হারাম, গুনাহের কাজ, তার জন্যে অবশ্যই অজু করতে হবে। এবং পরবর্তী যেটা বলেছিলাম যে পরিপূর্ণতার খাতিরে, কাজের পরিপূর্ণতা, একটা কাজ করা হারাম নয়, গুনাহ নয়, সঠিক হওয়ার না হওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি অজু করে করে সেই কাজ করা হয় তাহলে কাজটার সৌন্দর্য বাড়ে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে সওয়াব বেশি হয়, যাকে বলা হয় কামালে আমাল। অজু কামালে আমালের জন্যে শর্ত, অর্থাৎ আমলের পরিপূর্ণতা খাতে। উদাহরণস্বরূপ কোরআন পড়তে যাব, কেরাতে কোরআন যে কোনো বিনা অজুতে পড় পারি, কিন্তু হাতে তাতে যদি হাত না লাগে লাগানো হয় বিনা অজুতে পড়া যাবে, কিন্তু যদি আমরা চাই সওয়াব বেশি অর্জন করব তাহলে আমাদেরকে অবশ্যই অজু করে নিতে হবে, এতে সওয়াব বাড়বে। এবং 4 নম্বর কথা যেটা আমরা আমি বলেছি সেটা হচ্ছে এমন কিছু কাজ আছে যা বিনা অজুতে করা মাকরুহ, উত্তম নয়, না করা ভালো, কিন্তু অজু করে নিলে সেই কাজ গ্রহণীয় হতে পারে আল্লাহর নৈকট্য, মানে সেই হাসিলের জন্যে সেই কাজটা যদি আমরা অজু করে যাই তাহলে সেখানে সেই মাকরুহ যে কেরাহাতটা, অপছন্দনীয় সেই ভাবটা কেটে যায়। উদাহরণস্বরূপ যদি বলি, যদি কারোর উপর গোসল রাজিব থাকে সহবাস অথবা স্বপ্নদোষের কারণে, তার শরীর নাপাক, তাকে গোসল করতে হবে, এমন অবস্থায় তার খাওয়া পান করা মাকরুহ, আহকামে মাকরুহ বলা হয়েছে যে অপবিত্র শরীরে খাওয়া মাকরুহ। হ্যাঁ, যদি এই ব্যক্তি যার উপর গোসল ওয়াজিব আছে যে কোনো কারণে, সহবাস বা স্বপ্নদোষের কারণে, তখন জানাবাতের কারণে সে যদি গোসল না করে থাকে এবং খাওয়া যদি খেতে চায়, যদি অজু করে খায় তাহলে তার সেই কেরাহাতটা দূর হয়ে যায় এবং সে কাজ আর অপছন্দনীয় থাকে না। যদিও তার গোসল অবশ্যই পরবর্তীতে করতে হবে, সেটার সাথে কোনো আলোচনা নেই আমাদের, গোসল তার নিজের জায়গায় বাকি থাকবে, কিন্তু গোসল না করে যদি সে খাওয়া দাওয়া করতে চায় তাহলে তাকে অবশ্যই অজু করতে হবে। এই পর্যায়ে আমরা বিস্তারিত এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব, যে যেখানে অবশ্যই অজু করতে হবে, আমরা বলেছি যে ওয়াজিব এবং মুস্তাহাব সকল নামাজ যে জন্য অজু করতে হয়, নামাজ মাইয়াতের জন্যে অজু করার দরকার নেই। অর্থাৎ যদি কোনো নামাজে মাইয়াতে, যেহেতু নামাজে মাইয়াত নামাজ বললেও আসলে সেটা দোয়া স্বরূপ, সেখানে না রুকু আছে না সিজদা আছে, তাই ওখানে অজু না করেও নামাজে মাইয়াত পড়া যাবে। কিন্তু মুস্তাহিদিনে কেরাম বলেন যদি অজু করে নেয় তাহলে অজু করাটা শ্রেয় এবং মুস্তাহাব, সওয়াব পাবে। অথবা তা যেটা বলেছি উমরা তাওয়াফের কাবা। দ্বিতীয়ত, যে কাজে অজু না করে যদি কিছু কোনো কাজ করা হয় সে কাজ হারাম, যেটা বলেছি যদি অজু না করে কেউ কোনো কাজ করে তাহলে সে কাজ হারাম। যেমন বলেছি যে কোরআনের আয়াতে লেখাতে স্পর্শ করা বা গায়ের কোনো অংশ সেখানে লাগানো, সেটা হবে হারাম। অবশ্য যদি কোনো আয়াতের, কোনো কোরআনের শব্দের অর্থ থাকে, অনুবাদ থাকে অন্য কোনো ভাষাতে, তাতে হাত লাগানোতে কোনো অসুবিধা হবে না। মানে অনুবাদ যদি থাকে, হোক সে আয়াতের কোরআন হোক সে কোরআনের শব্দ, কোনো অনুবাদে হাত লাগানো বা শরীর লাগানো কোনো অসুবিধা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহুর নাম বা গুণাবলী, আল্লাহ বলেছিলাম যে সেখানে অজু ছাড়া হাত লাগানো হারাম, আল্লাহর নাম যদি অন্য কোনো ভাষাতে থাকে, আল্লাহ শব্দটি ইংলিশে লেখা আছে, বাংলাতে লেখা আছে, অথবা গড যেটাকে বলা হয় ইংলিশে, যদি এইরকম অন্য কোনো ভাষাতেও লেখা থাকে সেটাতেও হাত লাগানো হারাম, অবশ্যই তাকে অজু করতে হবে। তৃতীয় কথা, যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আইম্মায়ে মাসুমিনের নাম বিনা অজুতে হাত লাগানো যাবে না, হারাম। এবং এহতিয়াতে ওয়াজিব হচ্ছে হযরতে জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নামেও হাত লাগানোর পূর্বে অজু করে নিতে হবে। অবশ্য কোন কোন মুজতাহিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যে কোনো নবী নামে হাত লাগানোর পূর্বে অজু করে নিতে হবে। অবশ্য এটা কোনো কোনো সবার দৃষ্টিভঙ্গি নয়, কোনো কোনো মুজতাহিদের। ঠিক সেরকম ফেরেশতাদের নাম যদি থাকে, সেই ফেরেশতাদের নাম হাত লাগানোর ক্ষেত্রে অজু করে নিতে হবে। অবশ্য বলেছি যে কোরআন পাকে হাত লাগানো অজু ছাড়া হারাম। এই অবস্থায় অনেকগুলা কথা আছে যেখানে আমি বলবো, কোরআনের যে কোনো অংশে, মানে আয়াতে, কোরআনের লেখা যাকে আমরা বলি, কোরআনের লেখাতে হাত বা শরীরের যে কোনো অংশ লাগানো হারাম। অবশ্য চুল ব্যতীত বা লোম ব্যতীত, মানে গায়ের চুল, গায়ের লোম অজু ব্যতীত কোরআন কোরআনের লেখাকে স্পর্শ করে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু শ্রেয় হচ্ছে, মুস্তাহাব হচ্ছে সেখানে অজু করে নেয়া। অবশ্য এই স্পর্শ করাটা একসময় দেখা যাচ্ছে যে আমি কোরআন পড়ছি, পড়তে পড়তে হাত লাগিয়ে পড়ছি, হঠাৎ অজু ভেঙে গেল কোনো কারণে, অথবা অজু নেই হাত লাগতেছে, মানে কোরআনের আয়াত স্পর্শ করাটা প্রথম থেকে স্পর্শের কথা হোক বা পড়তে পড়তে স্পর্শ কথা আসুক, অজু না থাকার কথা আসুক, দু অবস্থাতেই হারাম এবং অজু করে নিতে হবে। অর্থাৎ আমি এখন কোরআন ছুঁতে যাব, কোরআনের আয়াত অজু করে নিতে হবে, অথবা আমি অজু করে এসেছিলাম, কোরআনের আয়াতে হাত দিয়ে কোরআন পড়ছিলাম, কিন্তু মাঝখানে অজু নষ্ট হয়ে গেছে কোনো কারণে, যদি তবু আমি হাত লাগিয়ে যাই তাহলে হবে হারাম। যেখানেই আমার অজু ভেঙে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, অবশ্যই আমাকে অজু করে নিতে হবে। আরও কিছু কথা আছে যে এই লেখা যে কোনো রকম লেখা হোক না কেন, আরবি লেখা কিন্তু যে কোনো রকম, দেখা হলো সাধারণ লেখা, সে টাইপে লেখা হোক, হাতে লেখা হোক, বা কুফি লেখা হোক, যে পেঁচানো লেখা থাকে, অথবা অনেক সময় আমরা তাবিজে লেখা দেখে থাকি, যে জানি যে এটা কোরআনের আয়াত কিন্তু সে আয়াত পড়া সম্ভব না, কারণ পেঁচানো লেখা, বা সোজা কথায় বলা যায় ক্যালিওগ্রাফি, যা ফ্রেম আকারে বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ালে লাগানো হয়, সেরকম ক্যালিওগ্রাফিও যদি কোরআনের আয়াত থাকে, যদি এত পেঁচানো লেখাও থাকে বা ডিজাইনের আকারে, দেখা গেল যে ছবির মতো আঁকানো, পাখির মতো, কোনো জীবজন্তুর মতো বা কোনো ফুলের মতো, যে কোনো আকারের হোক না কেন, যদি আমি জানি যে সেটা কোরআনের আয়াত, তাহলে সেটাকে স্পর্শ করতে হলে অজু করতে হবে, অজু ছাড়া সেটা হারাম। এবং লেখা যেভাবে হোক, কলম দিয়ে লেখা হোক, কালি দিয়ে লেখা হোক, বা অন্য কোনো জিনিস দিয়ে, চক দিয়ে লেখা হোক, যে কোনো জিনিস দিয়ে লেখা স্পর্শ করা যাবে না। এবং এই লেখা উঠানো থাকুক, যেমন টাকাতে লেখা থাকে, একটু উঁচু থাকে, কাগজের চেয়ে একটু উঁচু থাকে, অথবা দাবানো থাকুক, যে কোনো অবস্থাতে লেখা থাকুক না কেন, সেটা স্পর্শ খারাপ। এবং কোরআনে কিছু অক্ষর যেটা কেরাত করার সময় পড়তে হয় না, যাকে বলা হয় অক্ষরগুলো না পড়া, যেমন কালু শব্দ পড়তে হলে কাফ, আলিফ, লাম, ওয়াও এবং শেষে একটা আলিফ লিখতে হয়, সে আলিফ যদিও পড়তে হয় না, যদি সে আলিফও থাকুক, যে অক্ষরটা পড়তে হয় না সেটাকেও স্পর্শ করা যাবে না। এবং সেটা কোরআনে লেখা থাকুক বা অন্য কোথায় কোনো বইতে, এমন কি কোনো বইতে উদাহরণস্বরূপ কোরআনের কোনো শব্দকে নিয়ে আসা হয়েছে, সেই শব্দ অর্ধেকটা হোক না কেন, তাও সেটাতে হাত লাগানো যাবে না। সেই লেখা সরাসরি সোজা আরবিতে লেখা হোক বা উল্টো দিক থেকে লেখা হোক, অনেক সময় দেখা যায় অনেক, যেমন জাদু টোনার জন্যে বা কুফরি কালামের জন্যে অনেক সময় কোরআনের আয়াতকে বিকৃত করে লেখা হয় বা উল্টো করে লেখা হয়। এমন অবস্থাতেও সেটা যদি কোরআনের আয়াত থাকে সেটাও লেখা হারাম। এবং শেষ কথা যেটা এখানে বলবো, যে কোরআনের সেই শব্দ ভালো সুন্দর শব্দ থাকুক বা অশোভনীয় শব্দ থাকুক, সুন্দর শব্দ যেমন কোরআন, বেহেশত, আল্লাহ, রাসুল এরকম কোনো কথা থাকুক অথবা শয়তান, ইবলিস এরকম কোনো কথা থাকুক, যে এরকম থাকুক না কেন সেটাতে হাত লাগানো হারাম, তার জন্য অবশ্যই অজু করে নিতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।